আজকে শ্রী শ্রী ফাল্গুনী পূর্ণিমা তিথি। এই তিথিকে শ্রী গৌর পূর্ণিমাও বলা, যেহেতু ভগবান শ্রী গৌরসুন্দর এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন, তাই এর নাম শ্রী গৌর পূর্ণিমা। আজকের তিথিতে যেমন একদিকে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব, অপরদিকে রাধাকৃষ্ণের দোলনীলা, দুটিরই সংযোগ একসঙ্গে হয়েছে, তাই আমরা এই তিথি বরাকে সর্বাগ্রে বন্দনা করি। প্রাতকালের অধিবেশনে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করেছি। আজকে এখন আমাদের শ্রী চৈতন্যদেবের শিক্ষা সম্বন্ধে কিছু বর্ণন করবার কথা আছে, সেই জন্য সেই বিষয়ে বর্ণন করাই দরকার। কেন, সময় তো এক ঘন্টা, তাই বেশি সময় নেওয়ার উপায় নাই। তবে অল্প কথায় বলতে গেলে, রাধাকৃষ্ণের যে দোলনীলা, এটি হল একটি কৃষ্ণের ভোগলীলা, সম্ভব লীলা। কৃষ্ণ কি বস্তু সেটি না জানতে পারলে তার ভোগ যে কি জিনিস তাও বোঝা যাবে না। সেই জন্য কৃষ্ণ বিষয়ে চৈতন্য দেবার জন্যই কৃষ্ণ চৈতন্যের আবির্ভাব। আজকে সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করলে আমরা যদি তার কৃপা পাই, তাহলে রাধা গোবিন্দের বিষয়ে আমরা বুঝতে পারব, তা না হলে অভিষেক কিছু বোঝা যাবে। চৈতন্যদেব কি কি বলবে, চৈতন্যদেব যে কে এটা কার কাছ থেকে আমরা শুনব? জগতে অনেক লোক চৈতন্যদেবকে নিয়ে মাতামাতি করছে, তারা মনে করছে তারা চৈতন্যদেবকে বুঝেছে, জেনেছে, এবং চৈতন্যদেবের সম্বন্ধে তাদের কিছু বলবার অধিকার হয়েছে। কিন্তু তারা যে জানতে বুঝতে পারে না, এ কথা তো বললেও মানবে না। কতদূর লোকের জানার ক্ষমতা নাই সেটা একবার দেখুন। চৈতন্য মহাপ্রভুর সময় সার্বভৌম ভট্টাচার্য, তিনি তদানীন্তনকালের অদ্বিতীয় বৈদান্তিক পণ্ডিত এবং অদ্বিতীয় নৈয়ায়িক এবং মনাত্ম ব্রাহ্মণগণের মধ্যে তিনি প্রধান, তিনি ক্ষেত্র সন্ন্যাসী ছিলেন। তখনকার সময় তার মতন যোগ্য লোক সমাজে খুব বিরল। তিনিও চৈতন্যদেবকে চিনতে পারলেন, অমন কুলে জন্মে অমন বিদ্যাবত্তা লাভ করে চিনতে পারলেন। তার সাধনাও ছিল, তিনি শঙ্করাচার্য মতের অদ্বিতীয় সাধক ছিলেন একজন তদানীন্তন কালে, যে সে লোক নয়। তার সমাজের এইরকম শীর্ষস্থানীয় ব্যক্তি তিনি কিন্তু চৈতন্যদেবকে দেখে চিনতে পারলেন না। তিনি চিনতে না পেরে চৈতন্যদেবকে বেদান্ত শোনাতে চাইলেন। কেন, কম বয়সে সন্ন্যাসী হয়েছে, চেহারাও সুন্দর, সন্ন্যাস রক্ষা করতে পারবে কিনা এই ভাবনা করে, এবং সার্বভৌমের পূর্বাশ্রম এবং মহাপ্রভুর পূর্বাশ্রম কিছু পরিচয় সূত্র লাভ হয়, তাতে তিনি স্নেহপরবশ হয়ে মহাপ্রভুকে বললেন যে তুমি তো এই বয়সে সন্ন্যাস নিয়েছ, বয়সটাও কম, আর এইরকম রূপ তোমার, সন্ন্যাস রক্ষা করা বড় কঠিন। মহাপ্রভু বললেন যাতে রক্ষা হয় তাই করুন, আপনার যখন আমার উপরে স্নেহ হয়েছে যাতে রক্ষা হয়। তার বলে তাহলে তোমাকে বেদান্ত শুনতে হবে। শঙ্করাচার্যের যে বেদান্ত ভাষ্য, এইটা যদি তুমি আমার কাছে শোনো এবং অদ্বৈত কর্মেতে যদি প্রবেশ করতে পারো তাহলে আর তোমার কেউ কিছু করবে না। বলে আপনি যা ভালো বোঝে বোঝেন তাই করুন। খুব বেদান্ত শোনালেন, সাত দিন সমানে বেদান্ত ব্যাখ্যা করে যাচ্ছে, মহাপ্রভু চুপ করে শুনেছেন। তারপরে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কি কিরকম বুঝছ? তাহলে আপনি তো আমাকে জিজ্ঞাসা করেন নাই, তো তার বুঝলে কি না বুঝলে তা বলবে তো। তা আপনি বলেছেন কেবল শোনো, বেদান্ত শুনলেই তোমার হবে, তাই আমি শুনে যাচ্ছি। যাক গিয়ে এখন তুমি বুঝছো কি না বুঝছো বলো। তাহলে আপনি সূত্রগুলো যখন পড়েন তখন আমি বেশ স্পষ্ট বুঝি, কিন্তু যে ব্যাখ্যা করেন বুঝতে পারি। তখন সে কি সূত্রকে বোঝাবার জন্য ব্যাখ্যা করি, আর এ ব্যাখ্যা শঙ্করাচার্যের ব্যাখ্যা। তুমি সূত্র বোঝো ব্যাখ্যা বোঝো না? আমি ব্যাখ্যাটা বুঝতে পারছি এই যে সূত্রের যা অর্থ তা ব্যাখ্যা করা হয় না, ও ব্যাখ্যাটা একটা কল্পনা করে করা হয়েছে। শঙ্করাচার্যের ব্যাখ্যাকে তুমি কল্পনা বলছো? তা আমি তো কল্পনা বলি দেখছি, ওটা সূত্রের ভাষ্য না, ও সূত্রের ব্যাখ্যা ওটা নয়। বলতে তুমি কি অর্থ বুঝেছ বলেন তো আমি বলি। তখন সূত্রের অর্থ উনি বললেন, এ সূত্রের এই অর্থ, এ সূত্রের এই অর্থ, এ সূত্রের এই অর্থ। এখনকার তো লোক না তাহলে ঠ্যাঙ্গা নিয়ে উঠত, তখনকার লোক তো এগুলো সত্যি সত্যি ন্যায়সঙ্গত কথা বলছে, ন্যায়সঙ্গত কথা। এর মধ্যে কোন জায়গায় একটু ন্যায় বিরুদ্ধ নাই, আর বেদান্ত তো ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। তখন সার্বভৌম বললেন, দেখো তোমার ব্যাখ্যা বাস্তবিকই সুন্দর এবং ন্যায়সঙ্গত ব্যাখ্যা, ওইটাই সূত্রের ব্যাখ্যা। কিন্তু আমি বরাবর এই শঙ্করের ব্যাখ্যা পঠন পাঠন করি, এরই অধ্যাপনা করি, কিন্তু তোমার ব্যাখ্যার কাছে তো সত্যিও ব্যাখ্যাটা ম্লান, ওটা কিছুই না। কিন্তু তুমি কে? শঙ্করাচার্যের ব্যাখ্যা এমন খণ্ডন করলে তুমি তুমি কে? তখন বললে তুমি আমায় চিনবে? ওই দেখিয়েছেন সার্বভৌম সরভুজ মূর্তি তখন প্রকাশ করলেন, আর এখনো মন্দিরে সেই সরভুজ মূর্তি আছে জগন্নাথ মন্দিরে দক্ষিণ দরজায়। বলে দেখো আমি ত্রেতাযুগে রাম রূপে অবতীর্ণ হয়েছি, তারপরে আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলাম, সেই আমি এই দণ্ড কমণ্ডল নিয়ে আজ সন্ন্যাসী হয়েছি। দেখো চৈতন্যদেবকে আমরা কত রকমের কত লোকই বলি, আমরা যে যা চিনে রাখি যে যা বলি তার এর ধারে কাছেও যাচ্ছে না। তখনকার একজন খ্যাতনামা বৈদান্তিক নৈয়ায়িক স্মার্ত ব্রাহ্মণ এবং সদাচারী ধর্মনিষ্ঠ যত রকম শ্রেষ্ঠতা সব তা দিয়ে তিনি চিনতে পারলেন। মহাপ্রভু যখন কৃপা করে তাকে চেনালেন তখন তিনি চিনলেন। অতএব চৈতন্যদেবকে চিনতে হলে চৈতন্যদেবের কৃপা লাভ করতে হবে, তা না হলে তাকে চেনা যাবে না। তার পূর্ব পর্যন্ত চৈতন্যদেবের কৃপা লাভ করে যারা চৈতন্যদেবকে চিনেছেন তাদের কথা মান্য করতে হবে। তার মধ্যে এই একজন, এ তো সাক্ষাৎ চৈতন্যদেবের কৃপায় চৈতন্যদেবের স্বরূপ, তিনি দেখলেন নেই। রায় রামানন্দকেও বললেন, রায় রামানন্দকে দেখেছিলেন, তিনি বললেন তোমাকে দেখলাম যে তুমি একজন সন্ন্যাসী, এখন তো দেখছি যে তুমি সেই শ্যাম সুন্দর মনোরম রূপ। এইভাবে মহাপ্রভুর কৃপায় তিনি চিনলেন। চিনে কি বললেন, যিনি একদিন সন্ন্যাস রক্ষা হবে না আশঙ্কা করে বেদান্ত শ্রবণ করিয়ে অদ্বৈত ব্রহ্মেতে নিয়ে আসবার জন্য যত্ন করলেন, তিনি আজ বলছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপা বুধিজ্যস্তম প্রকট। সেই সার্বভৌম বেদান্ত শোনাচ্ছেন, তিনি এখন বললেন তুমি সেই পুরাণ, তুমি সেই একমাত্র পুরুষ, অদ্বিতীয় পুরুষ, এইভাবে দ্বিতীয় যে তত্ত্ব সেই তুমি। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে তুমি অবতীর্ণ হয়েছ। কেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষা, এই শিক্ষা দেবার জন্য। লোকে বৈরাগ্য বোঝে না, আমিও ভাবতাম যে আমি খুব বৈরাগ্যবান হয়ে আছি, আমার খুব বিদ্যা আছে আর আমার ভক্তিও আছে, কিন্তু আমি বুঝলাম কিছু না, সেসব কিছু না। তুমি আজ বৈরাগ্য বিদ্যা নিজের ভক্তিযোগ শিক্ষা দেবার জন্যে সেই পুরাণ পুরুষ পরমেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী অবতীর্ণ হয়েছ। তুমি কৃপার অম্বুধি আমার মতন লোককে তুমি উদ্ধার করেছ, তমহম প্রবত আমি তোমাকে প্রবন্ধ। এইরকম করে শতশ্লোকে মহাপ্রভু বন্দনা করল। কালং নষ্টং ভক্তি যুগং নিজং যম প্রাদুষ্কর্তুম আবির্ভূত আবির্ভূত স্পষ্ট পদারঙ্গি নারঙ্গারং নিয়তাং চিত্তবৃন্দ। কালক্রমে ভক্তিযোগটা নষ্ট হয়ে গেছে, সেইটা আবার প্রাদুর্ভাব যাতে হয় তার জন্য তুমি আবির্ভূত হয়েছে। তা আমার চিত্তবৃঙ্গ গার্ভরূপে তোমার পাদপদ্মে রত থাকুক এই আমি প্রার্থনা করি। যে সার্বভৌম নিজ বিদ্যা বলে, বুদ্ধি বলে, কুল বলে, ছিল বলে চিনতে গিয়েছিলেন, চিনতে পারেন না। মহাপ্রভুর কৃপা হলে চিনলেন এবং বললেন যে তুমি এই চৈতন্য দেবের, চৈতন্য দেবের কথা শুনবার আগে চৈতন্য দেবকে সেটা শুনতে হবে। আজ জগতে অনেক মাতামাতি দেখতে পাওয়া যাচ্ছে, নেড়ানেড়ি গুলো নাচছে, কি হবে তাতে? ওরা কি বোঝে? ওরা কি জানে? এই একজনের কথা প্রামাণিক পুরুষের কথা শুনলেন, আর একজন রূপ গোস্বামী এলাহাবাদে মহাপ্রভু যাকে কৃপা করেছিলেন এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দিয়ে ভক্তির আচার্য করেছিলেন, তিনি একটি বন্দনা করেছেন মহাপ্রভু, নমো মহাবদিন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরবিষে নমো। বস্তুর পরিচয় দিতে হলে নাম রূপ গুণ লীলা চারটি বলতে হবে। নির্বিশেষবাদী ভগবানের নাম রূপ গুণ লীলা বোঝে না, জানে না, তার নিত্যত্ব মানে না, সেই জন্য তাদের বিচার কিছু নয়, তারা নাস্তিক। মহাপ্রভু বলেছেন ও বেদাশ্রয় নাস্তিক বা ও বৌদ্ধকে অধি। কিন্তু দেখো মহাপ্রভু সম্বন্ধে বলতে গিয়ে বললেন এ ইনি হলেন কৃষ্ণ, নাম হল কৃষ্ণ চৈতন্য, রূপ হলেন গৌরবর্ণ, গুণ হল মহাবদান্য, আর ক্রিয়া বা লীলা এ হল কৃষ্ণ প্রেম প্রদান। এই নাম রূপ গুণ লীলা বর্ণন করে প্রণাম, বেশি লোকের কথা বলা যাবে না, আর একজনের কথা বলি আমরা এই পরিচয়টা ছেড়ে দেব। তিনি হলেন কবিরাজ গোস্বামী, যিনি চৈতন্য চরিতামৃতের রচয়িতা। তিনি কি বললেন, জগদ্দ্বয়ী তনু ব্রহ্মপনিষদি তদপশ্য তনুভাগ, যো আত্মান্তর্যামী সহস্রাংশ বিভব, সরস্বর্য পূর্ণ ইহ ভগবান স্বয়ং ন চৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্ব পরমীয়। এই অদ্বৈতবাদীগণ বেদান্তাদি শাস্ত্র পড়ে যাকে ব্রহ্ম বলে তত্ত্ব নির্ণয় করেন, জগদ্দ্বৈতং ব্রহ্ম উপনিষদে উপনিষদে যাকে ব্রহ্ম বলে বর্ণন করেছেন, তিনি হলেন এই চৈতন্যদেবের তনু ভা, তনুর জ্যোতি। ওই যে ব্রহ্ম জ্যোতির্ময়, ওই জ্যোতিটা কা? তারা জ্যোতির্ময় বলে পরিচয় পেয়েছে, কিন্তু জ্যোতিটা কার জানে না। চৈতন্যদেবের জ্যোতি ওই ব্রহ্ম তনু ভা। শাস্ত্রে অন্তর্যামী পুরুষকে পরমাত্মা বলেছে, সেই পরমাত্মা কে? এর অংশ বিভব, অংশ বৈভব, যেটা গীতায় কৃষ্ণ বলেছেন, একাংশে নস্থিত জগৎ, আমি একাংশে রূপে জগতে অবস্থিত। আর সরস্বর্য পূর্ণ যিনি ভগবান, তিনি হলেন এই চৈতন্য। বলেন কি? হ্যাঁ, আর এই কৃষ্ণ চৈতন্য অপেক্ষা আর পরতত্ত্ব কিছু নাই। বলি কৃষ্ণ তো বলেছেন আমি পরতত্ত্ব, আমার উপরে কৃষ্ণই তো চৈতন্য। কাজী কৃষ্ণ যেমন পরাত পরতত্ত্ব, আর সে কৃষ্ণই চৈতন্য দেব রূপে, অতএব ইনিও পরাত পরতত্ত্ব। এরপরে কোন তত্ত্ব নেই। আরাধ্যের চরম, উপাস্যের চরম এইখানে। কিন্তু লোক কি এইভাবে জানে? এদিকে ঢ্যাং ঢ্যাং করে গৌরাঙ্গ নিয়ে নাচছে, আর ওদিকে হয়তো একটা কালী মূর্তি পুজো করছে বাড়িতে গিয়ে। কি বুঝছে? যে সে কি বুঝছে? চৈতন্যদেবকে কি জানছে? ইনি যে পরম উপাস্য, একে যদি তুমি মানো, একে তাহলে পরমেশ্বর বলে স্বীকার করো, তাহলে এরই উপাসনা করো, তুমি আমার এদিক ওদিক সহ্য খাবে। কিন্তু এইসব যে অবুঝ, এরা যে তত্ত্ব বোঝে না, একথা সমাজের লোক বুঝতে চায়। তাহলে এখন অল্প কথায় বুঝে রাখুন, চৈতন্যদেবের পরিচয় হচ্ছে তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর ভগবান, তার উপরে তত্ত্ব নাই। কৃষ্ণ আর চৈতন্য অভিন্ন, ব্রজেন্দ্র রঙ্গন যেই সচিচ্যুত হইল সে। কাজী এই দুই তত্ত্বই অভিন্ন, সেই জন্য পরাৎপর বিচারে কৃষ্ণও যেমন পরাৎপর, চৈতন্যও যেমন পরাৎপর। এখন তার শিক্ষা, চৈতন্যদেবের পরিচয় আমরা জানলাম, তিনি আমাদের পরম উপাস্য, তিনি আমাদের পরম আরাধ্য, তিনি আমাদের মানে সকলের, তার উপরে আরাধনার বস্তু আর নাই, কারোর স্থান নাই। তার এখন শিক্ষার কথা আমরা শ্রবণ করব, কেন না সেই বিষয়ে পূর্বে বিজ্ঞাপিত হয়েছে। জগতে অনেক শিক্ষক আছে, অনেক রকম শিক্ষা দিচ্ছে, আমাদের অনেক সময় বুদ্ধি জ্বলছে যায়, কার শিক্ষা নেব, কত শিক্ষা নেব। কিন্তু আমরা একটা কথা চিন্তা করব, যেটা শ্রুতি বলেছেন কি? শ্রুতি বলেছেন যস্মিন বিজ্ঞাতে সর্বমেব বিজ্ঞাতম ভব, যাকে জানলে সব জানা হয়। গোপালদামনি উপনিষদে সনকাদি ঋষিগণ কয়েকটি প্রশ্ন ব্রহ্মার কাছে করেছেন, তার মধ্যে এই একটি প্রশ্ন, কাকে জানলে সব জানা হয়, সে কে? তখন বললেন পরাত্পর পরমেশ্বর। কাকে জানলে? শ্রীকৃষ্ণকে জানলে, গোবিন্দকে জানলে, আর জানার কিছু বাকি থাকে। যাকে লাভ করলে আর লাভের কিছু বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না। সুতরাং শিক্ষক অনেক জগতে আছে, শিক্ষা জগতে অনেক প্রকার প্রচলিত আছে, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য যেমন অসমর্থ তত্ত্ব, তার সমানও নাই, তার উপরেও নাই, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের শিক্ষাও এর সমানও নাই, এর উপরেও নাই। আমরা যদি পৃথিবীর অন্যান্য লোকের শিক্ষার সঙ্গে চৈতন্য শিক্ষার সঙ্গে মিলতে যাই, মিল হবে না, মিল হবে না। এর সমান শিক্ষা আর কেউ দিতে পারবে না। কেন দিবে? কি করে দেওয়ার তো উপায় নাই। কেন? এর সমান তো আর কেউ নাই, এর উপরে তো আর কেউ নাই। কারণ ইনি যখন অসমর্থ, এর শিক্ষাটা অসমর্থ। অসমর্থ মানে যার সমান নাই, যার উপরে নাই, কাজে এর শিক্ষাও অসমর্থ। এর সঙ্গে কারোর শিক্ষা মিলবে না, এবং এর উপরে কেউ শিক্ষা দিতে পারবে না। পাঁচটা লোকের পাঁচ রকম কথার সঙ্গে চৈতন্যদেবও একটা, কি করে যারা বোঝে তারা কিছু বোঝে না। চৈতন্যদেবের কথা আমাদের দেশের লোক বুঝতে পারে না। চৈতন্যদেবের সম্বন্ধে চৈতন্য চরিতামৃত একটা প্রামাণিক গ্রন্থ, কিন্তু এই গ্রন্থ অনেকে পড়ে না, পড়লেও বোঝে না, যদি পড়ে তাহলেও বুঝবে না। সেই জন্য চৈতন্যদেবকে না বোঝার দলই সব, বুঝবার একটি মাত্র উপায়, কোন ভাগ্যে যদি কোন জীব চৈতন্যদেবের একজন নিজ জনের আশ্রয় পায়, তবে সেই দিক আর না। চৈতন্যদেব কৃপা করে যাকে বোঝান যেমন তিনি বুঝিয়েছেন তার লীলাকালে সকলকে, এবং পরবর্তীকালেও যাকে যাকে কৃপা করবেন, কঠোপনিষদের সেই কথাটা, তিনি যাকে বরণ করেন সেই তাকে লাভ করে, অন্যে পারে। আবার এই বরণ সাক্ষাৎভাবে তিনি করেন, আবার তার ভক্তর দ্বারা করেন, ভক্তকে প্রেরণ করে তাকে দিয়ে লোককে তার চরণে আনে। সেই রকম ভক্তের আশ্রয় পেলে তবে চৈতন্যদেবের তত্ত্ব জানা যাবে, না হলে জানা যাবে না। অনেক লোক হয়তো বলতে পারে মানে চৈতন্যদেব তো সেই খোলকর্তাল নিয়ে কীর্তন কীর্তন করেছিলেন না, হ্যাঁ ভক্ত, তাকে আপনারা ভগবান সাজিয়ে দিলেন। দেখো, যিনি স্বয়ং ভগবান, তাকে ভগবান বললে বলছে ভগবান সাজিয়ে দিলে, আর জাতিগুলোকে যারা ভগবান বলে ধ্যান ধ্যান করে নাচছে ওগুলোকে সাজিয়েছে, ওটা কি? সেটা যদি কিছু বলা যায় মশা, সে তো ভগবানই, তার মতন ভগবান কে আছে? সেটা ভগবান হয়ে, আর যিনি ভগবান, রামচন্দ্র ভগবান হল, কৃষ্ণচন্দ্র ভগবান হল, কিন্তু কৃষ্ণকে মানব না, রামকে মানব না, ওই নামে দেখি একজন বের করা যায়, এ ভাবটা কেন? কেন কৃষ্ণ মানতে কি দোষ হচ্ছে, রামকে মানতে কি দোষ হচ্ছে? না না, সে রাম ও তো অতীত দিনের কথা, ওসব দেব, কৃষ্ণ দেব। একজন জলযন্ত একটা রাম বের করতে হবে, একটা কৃষ্ণ বের করতে হবে, এইরকম মানুষের অবস্থা। তাহলে দেখুন, আমি তাকে রাম বলে সম্মান করব, কৃষ্ণ বলে সম্মান করব, কিন্তু যিনি প্রকৃত রাম, রামায়ণের প্রতিপাদ্য, যিনি প্রকৃত কৃষ্ণ ভাগবতের প্রতি, তাকে অথচ তার নাম নিয়েই মানব, কিছু আর কি থাকতে পারে বলা আমি বলতে দেবে। আর চৈতন্য দেবের ভগবত সম্বন্ধে বললে বলবে, চৈতন্য দেব ভগবান আমরা মানব কেন, তা মানবে কেন? নকল খেয়ে খেয়ে যাদের একেবারে পেট ভর্তি হয়ে গেছে তারা আসল খাবে কেন? আসল তারা নেবে, নকলই তারা নেবে। যাক গেল, এ কথার উত্তর তো আগেই দিয়েছি। চৈতন্যদেব যে ভগবান, এ চৈতন্যদেব না জানালে জানতে পারা যাবে না, অথবা চৈতন্যদেবের একেবারে নিজজন, তিনি যদি কৃপা কাউকে না করেন তাহলে জানা, ও তো জানতে পারবে না, তোমরা মানবে না, না মানো না, যা খুশি কর, যা কিছু। সকলেই তো কৃষ্ণ দা, কিন্তু সকলে কি মানে? কেউ মানে, কেউ না মানে, সব তার দাস। না মানলে আর কি, যে না মানে সেই পাবে তার হয় সর্বনাশ। তোমরা যদি না মানো তোমাদের সর্বনাশ, তাহলে অভিশাপ দিচ্ছে না? অভিশাপের কথা নয়, সত্য কথা এটা। না মানে না মানে, তোমাদের তো গায়ে খুব জোর আছে, তোমাদের তো খুব এদিকে দেখছি যে খুব ক্ষমতা আছে, চৈতন্যদেব ভগবান নয় বলতে বুকের পাটা খুব আছে, বলো তোমাদের কিছু অভিশাপ কি করবে? তোমরা ব্যাংক দিয়ে দেবে, আমি যদি সার দেই তুমি ব্যাংক দিয়ে দিও, ব্যাংক চট করে লাভিয়ে আমার সামনে করে যাবে, তাহলে কি আছে? তোমাদের যখন অত জোর চৈতন্যদেবের ভগবত্তাকে উড়িয়ে দিতে পারো, অমান্য করতে পারো, তার যে মানে না মানে তার সর্বনাশ হয়ে কথা বলতে তোমাদের আর কি হোক, মানে সর্বনাশ হয় হোক, কি এটা ভগবান? এই তো অবস্থা। কিন্তু আজে বাজে ভুয়ো লোক যে এ যুগে কত অবতার সে যে বসে গেল সে আর বলবার না, সে মানতে তাদের কোন বাধা নেই। আচ্ছা, তাহলে একটি সিদ্ধান্ত এর থেকে নিতে হবে, চৈতন্যদেব কে? না, তিনি স্বয়ং ভগবান, পরাত্পরতত্ত্ব, পরমেশ্বর, বেদবেদ্য পুরুষ, সমস্ত বেদ যাকে প্রতিপাদন করছে তিনি চৈতন্য, তার পরিচয় তৈরি দিলাম। এটা জানবো কি করে? চৈতন্যদেবের কৃপা হলে জানা যাবে। ওই যে উপনিষদই বলেছেন, নয়মাত্মা প্রবচনে লোলজ্ঞ ন মেধয়া বা বহুনা শ্রুতে ন যম এস আত্মার বিরুদ্ধে তেন, এ বিদ্যাবুদ্ধিতেও হবে না, মেধাতেও হবে না, এই বক্তৃতায়ও হবে না, এ কিছুতে হবে না, যাকে তিনি কৃপা করে জানাবেন বোঝাবেন সে আর কোন এর উপরে আমাদের আর কথা নেই। আচ্ছা, এখন হলো তার শিক্ষা, তার শিক্ষা তো প্রথমেই বললাম, যার শিক্ষা পেলে আর কিছু বাকি থাকবে না, সব শিক্ষা হয়ে যাবে। লোকে যে মনে করে কীর্তনটা নিষে কাজে হবে চৈতন্যদেবের যেতে, উনি ওই কীর্তন টেতন দল করেছিলেন, তো কীর্তনটা শেখা যেতে পারে, সব কি করে হবে, সব কি করে চৈতন্যদেবের কাছে পাব, সব কি চাও, কি চাই তোমাদের? এখনকার জগতের দিকে যদি দৃষ্টিপাত করেন, সমস্ত জগতে এখন দুটো জিনিস চায়, একটা রাজনীতি আর একটা অর্থনীতি, এই দুটো হচ্ছে মস্ত বড় প্রার্থনীয় বিষয় এখনকার পৃথিবীর লোকে, সমস্ত জগতে এই দুটো চোখ, এই আত্রিনয়ন এখন নাই, এই দুনয়নে একটি রাজনীতির চোখ, একটি অর্থনীতি।